রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবার উপস্থিত হয়েছি প্রোগ্রাম রহমতপূর্ণ প্রভাত নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাবারক তাআলার অনেক বড় দয়া আমরা অতিবাহিত করব আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে, আল্লাহর জন্য। এটা অনেক বড় দয়া আল্লাহ তাআলার। কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শুনবো, পাশাপাশি আপনাদের কল আর এসএমএসগুলো আমরা অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করবো আল্লাহ ইনশাআল্লাহ তাআলা। নবী রহমত শাফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি প্রতিদিন আমার উপর 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চমৎকার এক বিষয় নিয়েছি আজকে আলোচনা করার জন্য। প্রত্যেক লোকের জন্য, প্রত্যেক মানুষের জন্য আজকের বিষয়ের উপর ধারণা রাখা বা ইলমেদিন অর্জন করা, শিখা খুবই জরুরি। কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব তাও একটু পরেই জানাবো। অনুষ্ঠানের শুরুতে ভালো ভালো নিয়ত সহকারে আমরা আগে কোরআনে পাকের তেলাওয়াত শুনব। তেলাওয়াতের অর্থ তর্জমা কঞ্জুল ইমান থেকে কি এসেছে তাও আমরা জেনে নেই। আল্লাহ তাআলা কি ইরশাদ করলেন আপনার জন্য, আমার জন্য, যে তেলাওয়াত শুনিয়ে দিই।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون أَلَمْ يَرَوْا كَمْ أَهْلَكْنَا قَبْلَهُمْ مِنَ الْقُرُونِ أَنَّهُمْ إِلَيْهِمْ لَا يَرْجِعُونَ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ
سبحان الله سبحان الله رب تعالى কোনো এক সম্প্রদায়ের ধ্বংসের ব্যাপারে কিছু কথা এখানে ইরশাদ করেছে। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত অনেক গোত্র, অনেক কওমের লোককে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। এগুলো তাদের কর্মের কারণে হয়েছে, তাদের গুনাহের কারণে হয়েছে, তাদের পাপাচারের কারণে হয়েছে। আর সে কথাগুলো আল্লাহ তাবারক তাআলা এক এক সময় এক এক প্রেক্ষাপটে কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, যে কেন কোন জাতি ধ্বংস হয়েছিল। তবে আমাদের নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদাকায় আল্লাহ তাবারক তাআলা আমার নবীর উম্মতকে হিফাজত করেছেন এমন ধ্বংস থেকে, এমন আজাব থেকে। আমাদের গুনাহসমূহকে আল্লাহ তাআলা গোপন রেখেছেন আমার নবীর সাদাকায়। পূর্বের উম্মতের গুনাগুলো গোপন থাকতো, তবে যখন অতিমাত্রায় তারা গুনাহ করত তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো না কোনো আজাব চলে আসতো, তারা ধ্বংস হয়ে যেত। বিভিন্নভাবে এক এক জাতির উপরে এক এক সময় গজব নাজিল হয়েছিল। আল্লাহ পাক আমাদেরকে সকল প্রকারের গুনাহমুক্ত জীবন দান করুক, এবং সেই ধ্বংস থেকে যেন আমি, আমার সমাজ, আমার দেশ যেন আমরা বাঁচাতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক, আজকের যে বিষয় নিয়েছি আমরা, অন্ধকার কবর, আল্লাহ তাবারক তাআলা কোরআনে পাকের মধ্যে অন্ধকার কবর নিয়ে কি ইরশাদ করেছেন, কবরে কার অবস্থা কেমন হবে, নেককারের অবস্থা কেমন হবে কবরে, আর গুনাহগারের অবস্থা কেমন হবে কবরে, আর সেই কবরের আজাব থেকে গুনাহগারকে বাঁচার জন্য কি কি হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন, প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে যতটুকু সম্ভব হয় আলোচনা করার চেষ্টা করব। আমার সাথে আজকের প্রোগ্রামে তালিব মাদানী ভাই আছেন, মোবারকবাদ জানাই তালিব মাদানী ভাইকে। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয় নিয়ে তার থেকে কোরআন ও হাদিসের গুরুত্বপূর্ণ বিষয়গুলো শুনব। আমরা একটি কালাম শুনিয়ে দিন আজকের প্রোগ্রামে।
Yeah. নাহি চাইব যখন তোমার কাছে নে দোয়া পবিত্র মুক্র বনারি আস্তাবানের সঙ্গ
মাশাআল্লাহ, চমৎকার এক স্টুডিও কালাম আমরা শুনলাম এই মুহূর্তে। আল্লাহ তাবারক তাআলার দরবার ইস্তেগাসা যেটাকে বলা হয়, দোয়াই কালাম যেটাকে বলা হয়, এভাবে করে দোয়া করতে থাকা নিজের জন্য চমৎকার কালাম ছিল। এখানে বিভিন্ন বিষয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন নাত খা ইসলামী ভাই, যে কবি লিখেছেন তিনি এই পংক্তিগুলোর মধ্যে আল্লাহ তাআলার দরবারে দোয়া চেয়ে এরপরে এই কথাগুলো লিখেছেন। আল্লাহ কবুল করে নিক। আজকের যে বিষয় আমরা নিয়েছি অন্ধকার কবর, তালিব মাদানী ভাই থেকে কিছু আমরা আলোচনা শুনি দর্শক, এরপরে নাতের রসুল শোনাবো আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা। জি তালিব মাদানী ভাই, কেমন আছেন আপনি?
আলহামদুলিল্লাহ,
মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নিক। জি আলহামদুলিল্লাহ। আজকের যে বিষয় নিয়েছি ভাই আমরা, অন্ধকার কবর, এ নিয়ে যদি কিছু শোনাতেন, কিছু বলতেন
ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আজকের বিষয় কবরের অন্ধকার, খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ টপিক আমরা বলতে পারি, আর এমন একটি বিষয় যে আমার মনে হয় না যে কারোর সাথে রিলেটেড না, প্রত্যেক ব্যক্তির সাথে রিলেটেড। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদ ফোরকানে হামিদে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এছাড়া এতে কোনো মুক্তি নেই, কোনো ত্রাণ নেই, কেউ বাঁচতে পারবে না। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, হোক সে মানুষ, হোক সে ফেরিস্তা, হোক সে জিন, এমনকি মালাকুল মত আলাইহিস সালাম, জাকির ভাই যিনি রূহ কবজ করেন, জি, ইনাকেও একদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা মৃত্যু দান করবেন।
আল্লাহ,
কেউ বাঁচতে পারবে না। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা রহমান আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফান, প্রত্যেক জিনিস ফান, ধ্বংস হবে।
আচ্ছা,
প্রত্যেক জিনিস ধ্বংস হবে। ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলারই এক সত্তা যিনি সদা সর্বদা থাকবেন, উনি ছাড়া যত জিনিস রয়েছে, যত কিছু রয়েছে, সকল জিনিস ধ্বংস হয়ে যাবে। তো আমরা হচ্ছি নশর, আমরা ধ্বংস হব, এক না একদিন আমরা মারা যাব। তো প্রত্যেক মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আচ্ছা, মৃত্যু বলে কাকে? মৃত্যু বলা হয় যে রুটা দেহের সাথে, দেহ থেকে পৃথক হওয়াকে,
আলাদা হওয়া।
হ্যাঁ, মৃত্যু বলা হয় দেহ থেকে রুহের, রুহের দেহ থেকে পৃথক হওয়াকে মৃত্যু বলা হয়। আর এই মৃত্যুর যন্ত্রণা আল্লাহ অনেক বেশি জাকির ভাই। আর এই মৃত্যু তো আসবেই, এতে কেউ ত্রাণ পাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরেক জায়গায় বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, এবং মৃত্যু হকের সাথে, মৃত্যুর যন্ত্রণা হকের সাথে চলে এসেছে। লালিকা মা কুনতা মিনহু তাহিদ, আর ওই সময় বলা হবে যে এটি হচ্ছে সে মৃত্যু যা থেকে তুমি পলায়ন করতে। মৃত্যু আসবেই, সুতরাং আমাদের বুদ্ধিমান হচ্ছে সেই যে দুনিয়ায় থেকে মৃত্যুর প্রস্তুতি নেয়, কবরের প্রস্তুতি নেয়। হযরতে সাইয়েদুনা ইসলামের দ্বিতীয় খলিফা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবী যার নাম হচ্ছে কাবুল আহবার, কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে হে কাবুল আহবার রাদিয়াল্লাহু আনহু, আমাকে মৃত্যু সম্পর্কে কিছু বলুন। তো কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৃত্যু এমন একটি কাঁটাযুক্ত শাখা দানা যেটি বান্দার পেটে ঢুকানো হবে, আর ওই কাঁটা বান্দার পেটের প্রত্যেকটি রগ কেটে দিবে। এ হচ্ছে মৃত্যু। আর কোনো শক্তিশালী ব্যক্তিকে বলা হবে যে তুমি ওই কাঁটাযুক্ত ডানাটি শক্তভাবে টানো, আর টানার পর যে রগগুলো কাটবে কীরকম কষ্ট হবে, কত বেশি যন্ত্রণা আমাদের লাগবে, তো সেই হচ্ছে, এটি হচ্ছে মৃত্যু। আর ইসলামের চতুর্থ খলিফা মাওলা আলী শেরে খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম তিনি বলেন যে 1000 তরবারির আঘাত কাউকে দেয়া হলে কেমন কষ্ট হবে,
যত কষ্ট,
কত কষ্ট হবে। বলা হয়েছে এর চাইতে বেশি কষ্ট হচ্ছে মৃত্যুর যন্ত্রণা। আমরা কবরে যাবো তো পরে, মৃত্যুর পরের ধাপ হচ্ছে কবর।
এই এই টপিকটা নিয়ে অনেক হাদিসে মোবারাকা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কখনো বলেছেন যে একটা জীবিত ছাগলের চামড়া খুলে নিলে কেমন পরিমাণ যন্ত্রণা হতে পারে, তার চেয়ে বেশি যন্ত্রণা হবে মানুষ যখন ইন্তেকাল করবে, যখন আজরাইল আসবে। আবার কোনো হাদিসে মোবারাকার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কাঁটাযুক্ত কোনো কিছু মানুষের শরীরে যখন ঢুকানো হবে আর সেটা যখন টান দিয়ে বের করা হবে, আর প্রত্যেকটা কাঁটার সাথে তার হাড়, তার মাংস, তার শিরা উপশিরা বেজে সে চলে আসবে, কতটা কষ্ট অনুভব হবে, তার চাইতেও বেশি কষ্ট অনুভব হবে যখন কারো রুহুটা বের হবে। কিন্তু এটাও আবার এসেছে না তালিব মাদানী ভাই হাদিসে মুবারাকার মধ্যে, তবে তার আমল অনুযায়ী, না সে কি নেককার কিনা, সে কি আল্লাহওয়ালা ছিল কিনা, নামাজি ছিল কিনা, নাকি গুণাগার ছিল, হ্যাঁ এর ইমানের মজবুতির উপরে, এর আমলের উপরে নির্ভর করবে তার মৃত্যুর সময় সহজ হবে নাকি কঠিন হবে।
অবশ্যই অবশ্যই। আর একটি প্রবাদে আছে, বলা হয়েছে আল মাউতু কাদহুন কুল্লু নাফসিন শারিবুহা।
আচ্ছা,
মৃত্যু হচ্ছে এমন শরাব, এমন জাম যেটা প্রত্যেক মানুষকে পান করতে হবে। আল মাউতু বাবুন, মৃত্যু একটি দরজা, কুল্লু নাফসিন দাখিলুহা, প্রত্যেক মানুষকে ওই
দরজা দিয়ে প্রবেশ করতে হবে।
আর এটা হচ্ছে মানে বাস্তব যে ঘটনাগুলো হয় এর চাইতে আর বাস্তব কি হবে,
রাইট,
সবাই মানে এটা হচ্ছে বাস্তবতারও
বাস্তব।
এটা আমাদের সবার সাথে হবে, আর কোন সময় হবে তাও আমরা জানি না। এক হচ্ছে যে সীমা, সময়সীমা যে
নির্ধারিত
যে আমি
এত বছর আছি,
আমি আমার দাদার বয়স আমি উপনীত হব, এখন আপনার যুবক, এখন আমরা দুনিয়া কামাই নেই, এখন আমরা গুনাহ করে নেই, এখন আমরা স্বাদ নিয়ে নেই। আসলে জাকির ভাই আমাদের একটি ভুল ধারণা কি জানেন, আমরা ভাবি যে গুনাহের মাঝে হচ্ছে স্বাদ। যেমন বিয়ে বাড়িতে আপনি দেখেন কিভাবে গান বাজনা করে, কেন তারা ভাবে কি এটি হচ্ছে স্বাদ, মানে বিয়ে বাড়িতে গান বাজনা না হলে, হ্যাঁ বিভিন্ন আপনি মেলার একটু সার্ভে করেন, আপনি গিয়ে দেখেন সবাই আনন্দ করছে, কিন্তু ওই মেলাতে কিন্তু গান বাজনা চলতেছে। এখন যারা যারা যাচ্ছে তারাও গুনাহগার। হ্যাঁ, এখন অনেকে নেককার বান্দা এমনও রয়েছে, ছেলে সন্তান স্ত্রীদেরকে নিয়ে যেতে হয় বাধ্য, বা সন্তান বলবে যে বাবা আমাকে নিয়ে যাও, আমিও যাব মেলায় ঘুরতে যাব। এখন বাবা হচ্ছে কিন্তু দিনদার, বাবা চায় না যেতে, সন্তানের জন্য
যেতে হয়
যেতে হয়। তো এই মেলাগুলোতেও জাকির ভাই গান এত বেশি, একেবারে লাউড স্পিকারে, মানে আনন্দ মানে কি, আনন্দ মানে হচ্ছে গান, ডান্স, নাচ ইত্যাদি,
আল্লাহ তাআলা।
কিন্তু আমাদের ভয় নেই, আমাদের কি মৃত্যুবরণ করতে হবে না? আমরা আমাদের যে উৎসব ফেস্টিভ্যালগুলোকে আমরা উদযাপন করি গুনাহের মাধ্যমে আর ভাবি এটাই হচ্ছে স্বাদ, না এটা স্বাদ না, এটা হচ্ছে আজাব। স্বাদ তো আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকিরের মধ্যে রয়েছে,
সুবহানাল্লাহ।
আল্লাহ তাবারক ওয়া তাআলার যে স্মরণ, এই স্মরণের স্বাদ রয়েছে। আল্লাহ পাক ইরশাদ করে না যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে আল্লাহ তাআলার জিকিরের মধ্যেই রয়েছে হৃদয়ের প্রশান্তি। এই প্রশান্তি আমরা কোথায় খুঁজছি?
যেই প্রশান্তি খোঁজার জন্য আমরা হারামের মধ্যে লিপ্ত হই,
জি,
ওই প্রশান্তি হয়তোবা দুনিয়ার মানুষের মনে হয় কি এটা প্রশান্তির জায়গা, কিন্তু ওই প্রশান্তি ওটা প্রশান্তি না,
না আসলে না।
মূলত প্রশান্তি তো আল্লাহ তাআলার জিকিরের মধ্যে, কোরআনের পাকের তেলাওয়াতের মধ্যে। যেই প্রশান্তিটা আপনি কিনে নিতে চান ওইটা উত্তম, নাকি যে প্রশান্তিটা মালিক নিজে দেয় সেটা উত্তম? কিনে নেওয়ার প্রশান্তি আর কতটুকু সময়ের জন্য হবে? যতক্ষণ পর্যন্ত চাহিদা আপনার মনের আছে ততক্ষণ পর্যন্ত, কিন্তু রব তালার পক্ষ থেকে যখন আপনার অন্তরের চাহিদা আপনি পাবেন, আল্লাহ দিবে, সেই হৃদয়ের প্রশান্তিটা কখনোই আপনার শেষ হবে না। আপনার আবার মন চাইবে আমি আর একটা সেজদা দিই। আল্লাহওয়ালা যে আল্লাহওয়ালা ব্যক্তিদের জীবনী আমরা শুনছি না, রাত পার করে দিয়েছেন নামাজের মাধ্যমে, কীভাবে সম্ভব ছিল? যেই কথাটা আমি এখন বললাম যে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার অন্তরের প্রশান্তি আল্লাহ দিবেন, যে আমার বান্দা আমাকে বারবার ডাকছে, আমার ইবাদত করছে, আমি তার অন্তরের প্রশান্তি দিয়ে দিলাম, যখন আল্লাহ আপনার হৃদয়ের প্রশান্তি দিয়ে দিবে, যে প্রশান্তি টাকা দিয়ে খুঁজেন আপনি, টাকা দিয়ে কিনতে চান বিভিন্ন জায়গায় হারামের মাধ্যমে, বেহায় আপনার মাধ্যমে, সেই প্রশান্তি তো আপনি পান না। মূলত প্রশান্তি তো আল্লাহ তাআলার জিকিরের মধ্যেই রয়েছে, যা কোরআন বলেছেন। আর যখন আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে আপনি প্রশান্তি অর্জন করবেন, তখন ওই এক সেজদা নয় হাজার সেজদাও আপনার তৃপ্তি মিটবে না। যে আপনার সেজদা দেওয়ার পরেও আপনি বলবেন আহ সকাল হয়ে গেল, আরেকটা সেজদা দেওয়ার সুযোগ আমি পেলাম না, ফজরের আজান হয়ে গেল, এটার নাম হলো হৃদয়ের প্রশান্তি। আর আপনি যে হারামের মাধ্যমে, তালিব মাদানী ভাই যে কথাগুলো বললেন, যে মানুষ আজ খারাপের মাধ্যমে, বেহায় আপনার মাধ্যমে হৃদয়ের প্রশান্তি খুঁজে, সুখ খুঁজে, শান্তি খুঁজে, আর পৃথিবীতে কেউ বলতে পারবে যে আমি একবার গান শুনেই শান্তি অর্জন করছি আর জীবনে গান শুনিনি? এমনটা কখনো হবে না, তার কারণ ওটা ধোকা, তাই না? ওটা ধোকা, ওটা কখনোই সম্ভব না যে আপনি গান শুনলেন আর হৃদয়ের প্রশান্তি পেয়ে গেলেন। ওটা ধোকা, শুনছেন একবার আবার আগের মতো হয়ে গেছে, আবার শুনছেন আবার আগের মতো হয়ে গেছে। কী করলেন? নিজেকে গুনাহের মধ্যে বিজি করে দিলেন, নিজেকে গুনাহের মধ্যে ভাসিয়ে দিলেন। এমনটা না করি। আমরা যে কথা বলছিলাম ইন্তেকালের সময় যে আজাব,
জি জি,
ইন্তেকালের সময় যে কষ্টের কথাগুলো আপনি তুলে ধরলেন, আল্লাহওয়ালা ব্যক্তিদের ব্যাপারে এসেছে যখন কোনো ব্যক্তি নেককার হয় না, তো সে অনুভবই করতে পারে না যে তার কষ্টটা,
জি,
সে অনুভব করতে না। একটা হাদিসে পাকের মধ্যে পড়লাম, জান্নাতের আর যেমন কোনো নেককার ব্যক্তি আর জান্নাতের মধ্যে পার্থক্য এতটুকুই শুধু সে ইন্তেকাল করবে, মারা যাবে,
জি জি,
মারা যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। তো এমনও তো আল্লাহ তাআলার বান্দারা রয়েছেন যাদের জন্য আল্লাহ এত সহজ করে দিয়েছেন মৃত্যু,
জি,
আবার আল্লাহওয়ালা ব্যক্তিরা অপেক্ষায় থাকে কখন আল্লাহর দিদার করবে।
এটাই তো হচ্ছে আপনার সাক্ষাতের একটা মাধ্যম, না
জি,
মৃত্যু ছাড়া তো কেউ আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে পারবে না,
আল্লাহর দিদার পাবে না।
তো যারা আল্লাহ তাআলার দিদারের শখ, ইচ্ছা নিজের অন্তরে গেঁথে রেখেছেন যে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার দিদার করবো, দেখেন যারা আল্লাহওয়ালা হয় না, এনাদের দুনিয়ার চাকচিক্য এগুলো কিছুই ভালো লাগে না, তাদের মন শুধু এটাই চায় আমি রব তাবারক ওয়া তাআলার জিয়ারত দ্বারা ধন্য হই। হ্যাঁ, যেমন এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলায় বলা হয়েছে ইমামে আজম গালিবান, তিনি 100 বার আল্লাহ তাবারক ওয়া তাআলার দিদার
করেছেন।
ইমাম জালালউদ্দিন সিউতি শাফেঈ রহমতুল্লাহ তাআলায়, যিনি তাফসিরে জালালাইন কিতাব লিখেছেন, এনার ব্যাপারে আসছে যে ইনি 76 বার, হ্যাঁ 76 বার, আর ইনি কেমন ওয়ালি কামিল, ইনি কেমন এই তাফসির লিখেছেন, বর্তমানে এমন কোনো আলিম নেই,
জি,
যারা যারা আলিম হয়েছে, ওলামা হয়েছেন, এমন কোনো আলিম নেই যারা ইনার কিতাব অধ্যয়ন করে আসে না, সবাই তাফসিরে জালালাইন পাঠ করবে, এটা হচ্ছে
সকল প্রতিষ্ঠানেই রাখা হয় এটা পড়ানোর জন্য,
সকল প্রতিষ্ঠানে রাখা হবে। তো ইনি কেমন আল্লাহওয়ালা ছিলেন, ইনি 76 বার আল্লাহ তাবারক ওয়া তাআলার দিদার করেছেন। তো বান্দার অন্তরে যা ইচ্ছা থাকে সে স্বপ্নে দেখবেন তাই দেখবে। যেমন আপনার কয়েকদিন আগে আমি জাকির ভাই হঠাৎ আমার এক এলাকার এক আঙ্কেলের সাথে সাক্ষাৎ হলো, তো উনি খুব ভালোবাসেন আমাকে। উনি বলছে যে আন্টির অবস্থা খুবই সিরিয়াস। কেন, কি হয়েছে? উনি বলে ভ্যাবসা, যে ভ্যাবসা ওনার দুটি থেকে একটা নষ্ট হয়ে গেল, শ্বাসকষ্ট ওনার খুব বেশি, উনি শ্বাস নিতেও পারে না, তো প্রত্যেক মাসে ওনার পেছনে এত বেশি খরচ আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না।
আচ্ছা,
এটা শুনে আমি জিজ্ঞেস করলাম যে ওনার বয়স কত। উনি বললেন 35 হবে।
35।
আমি ভাবতেছি যে দেখেন ওনার ভ্যাবসা খারাপ হয়ে গেল আর খুবই আপনার শরীরও একটু ফুলে যাচ্ছে, মানে উনি আস্তে আস্তে কি
দুর্বল হয়ে যাচ্ছে,
দুর্বল হয়ে যাচ্ছেন। আল্লাহ ওনাকে হায়াত দান করুক, কিন্তু মানে বাহ্যিক দিক দিয়ে দেখতে গেলে আপনি উনি একটু মৃত্যুর কাছাকাছি কি চলে যাচ্ছে, ডাক্তারও সেরকম সাড়া দিচ্ছে না। তো আমি ভাবতেছি যে এই জীবন কীরকম, বান্দা যে বয়স্ক হবে বা ই হবে, দাড়ি পাকবে, এটা কোনো নিশ্চয়তা নেই। এখন আমাদের শরীর সুস্থ আছে, আল্লাহ না করুক আগামীতে যদি নষ্ট হয়ে যায়, তো খুব মানে আমার খুব ভাবতেছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কত বড় নেয়ামত আমাদের শরীরে প্রত্যেকটা জিনিস কি আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, সালামত রেখেছেন, এটা কত বড় নেয়ামত। আমরা ভাবি আর আমার কাছে বাড়ি নেই, আমার কাছে গাড়ি নেই, আমার কাছে টাকা নেই, পয়সা নেই, ধন দৌলত নেই। আরে এর চাইতে বড় ধন দৌলত আমাদের কি হবে যে আমাদের সারা শরীর কিন্তু সালামত। এখন ভাবেন যাকে ডাক্তার বলে দিয়েছে ইনি বাঁচবে না, ইনি বাঁচবে না, গ্যারান্টি দিয়ে দিল ইনি বাঁচবে না, তার দিন কিভাবে কাটছে সে জানতেছে যে আমি মারা যাব। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কত বড় দয়া আমাদের উপরে যে আমাদের এখনও কি সব কিছু সালামত রয়েছে। আচ্ছা, কিছুদিন আগে আমার এক খালা, তিনি পড়ে ওনার হাতটি প্যারালাইজড হয়ে গেল, এখন তিনি হাত উঠাতে পারছেন না, এত ব্যথা, এত ব্যথা, কি বলবো আপনাকে। তো ওই সময় তিনি ভাবছেন যে আমি আবার সুস্থ হব তো আল্লাহ তাআলার ইবাদত করব, আবার সুস্থ হব তো আমি তিলাওয়াতে কোরআন করব, আবার সুস্থ হব তো আমি আল্লাহ তাআলার এরকম এরকম ইবাদত করব। অর্থাৎ বান্দা যখন সুস্থ থাকে, সালামত থাকে না, তখন ইবাদতের আমাদের যে ধ্যান ধারণা সেটি থাকে না। আমরা ভাবি দুনিয়া অর্জন করব, দুনিয়ার চাকচিক্যে আমরা মগ্ন হয়ে যাব, যখন আমরা অসুস্থ হব তখনই আল্লাহ তাআলাকে আমরা স্মরণ করি, তখনই আল্লাহ তাআলাকে আমরা ডাক দিই যে আহ আমি যদি সুস্থ হয়ে যেতাম,
আরেকবার সুযোগ পেতাম,
যদি ভালো হয়ে যেতাম। অথচ হাদিসে পাকে বলা হয়েছে যে সুস্থতাকে অসুস্থতার পূর্বে গনিমত জান, এখন তুমি সুস্থ আছো আগামীতে অসুস্থ হতে পারো, কাজেই আখিরাতের জন্য, মৃত্যুর জন্য, অন্ধকার কবরকে আলোকিত করার জন্য তুমি প্রস্তুতি নিয়ে নাও।
এক বিজ্ঞ ব্যক্তি বলেছেন যে তুমি যদি তোমাকে ভালো করে বুঝতে চাও, তুমি যদি তোমাকে ভালো করে বুঝতে চাও তবে তিনটি জায়গা তোমাকে দেখতে হবে। নাম্বার এক, হসপিটালে যাবে, হসপিটালে গেলে বুঝতে পারবে যে তুমি কতটা ভালো আছো। যতক্ষণ পর্যন্ত হসপিটালে না যাবে ততক্ষণ পর্যন্ত তুমি যে ভালো আছো এটা অনুভব হবে না,
হবে না,
কারণ সেখানে গেলে অসংখ্য আইটেমের রোগী দেখা যায়।
হ্যাঁ,
অসংখ্য রোগের রোগী সেখানে ভর্তি থাকে। এই জন্য বলা হয়েছে যে কমপক্ষে সপ্তাহে একদিন হলেও রোগীকে দেখতে যাওয়ার। যদি আপনার আপনি নিজে অসুস্থ না হন মাঝে মধ্যে, তবে চিন্তা করতে হবে হয়তো আল্লাহ তাআলা আমার প্রতি নারাজ আছে, এটাও বলা হয়েছে। যদি আমি অসুস্থ না হই, চিন্তা করতে হবে আল্লাহ তাআলা হয়তো আমার প্রতি নারাজ আছেন, এই কারণে আমি অসুস্থ হই না। এরপরে বলা হয়েছে কমপক্ষে সপ্তাহে একবার হলেও রোগী দেখতে যাও, অর্থাৎ হসপিটালে যাও। আর হসপিটালে গেলে আমার প্রতি আমার এক চিন্তাভাবনা আসবে যে এই সকল লোকগুলো কত অসহায়, অসুস্থ অবস্থায় হসপিটালে। দ্বিতীয় বলেছেন তিনি কবরস্থানে যাওয়ার জন্য। যখন কবরস্থানে যাবে তখন একটা মানুষ বুঝতে পারবে যে এই যে কবরবাসীরা, তাদের আর করণীয় কিছু নাই, তারা কবরে অলরেডি চলে গেছেন, যা করার তারা দুনিয়াতেই করতে পেরেছেন। তো আমিও যতদিন উপরে আছি, দুনিয়াতে আছি, ততদিন আমাকে এই কাজটা এভাবে এভাবে করতে হবে। তো অনেক সময় অনেক কিছুই আমাদের সামনে চলে আসে, আমরা পড়ি দেখি, কিন্তু আমল করাটাই মুশকিল। আমাদের যে বিষয় ছিল আজ অন্ধকার কবর নিয়ে আমরা কথা বলছি, ইন্তেকাল, আগে তো মানুষ মারা যাবে, মারা যাওয়ার পরেই না তার কবর অন্ধকার হবে না, আলোকিত হবে। এরপরে ইন্তেকালের অবস্থান বুঝে যে লাশ, সে বুঝতে পারে আমার পরবর্তী ধাপটা কেমন হতে পারে, তাই না? যদি তার ইন্তেকালের সময় এমনই অনুভব হয়, এক হৃদয়ের প্রশান্তি আমার অর্জন হয়েছে ইন্তেকালের সময়, অর্থাৎ কোনো কিছুই সে টের পায়নি, কোনো কিছুই সে আলা বুঝতেও পারেনি, এমন হতে পারে ভাগ্যবান ব্যক্তিদের ইন্তেকালের সময় আকা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার, হ্যাঁ, এরপর কালেমা পাঠ করা, দুরুদ সালাম পাঠ করা, আজান শুনতে থাকা, ভালো কিছু শব্দ মুখ থেকে বের হওয়া, ওই সকল লোকেরা ইন্তেকালের সময় বুঝতে পারে যে আমার কবরটাকে অন্ধকার হবে নাকি আলোকিত হবে। আল্লাহ তাআলা এক সুন্দর সিস্টেম আমাদেরকে বানিয়ে দিয়েছেন, আমলের উপরে নির্ভর করবে আপনার অন্ধকার কবর হবে নাকি আলোকিত কবর। একটু পরে এই বিষয়টা নিয়েই কথা বলবো, অন্ধকার কবর নিয়ে, কাদের কবরগুলো আলোকিত হবে, কাদের কবরগুলো অন্ধকার হবে জানবো আজকের প্রোগ্রামে। আমরা একটি কালাম আমরা অ্যাড করি অনুষ্ঠানে, এরপর ইনশাল্লাহ তাআলা আপনাদের কিছু কল নেওয়ারও চেষ্টা করবো।
জৈতম ঘুরি ঘুরি মদিনা নূরি মদিনাত আই থাকি যাইতাম ঘুরি ঘুরি মদিনাত আই থাকি যাইতাম ঘুরি ঘুরি মদিনা সাই সাই ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ মদিনা সাই সাই মদিনা আশা সুরাইতা
আরতিয়ানায় সৈশানায় কেনে যাইতা সোজর মুহদিনা কেনে যাইতা সোজর মুহদিনা কেনে যাইতা
সোনার মদিনাতাই হাতে যাইও হাতে যাই নবীর রওজাত সালাম দিও
হাতে যাই নবীর রওজাত সালাম দিও
সোনার মদিনাতাই হাতে যাইও হাতে যাই নবীর রওজাত সালাম দিও
হাতে যাই নবীর রওজাত সালাম দিও
ইয়া রাসূলুল্লাহ হাতে যাই উমাই সোনার মদিনা হাতে যাই উমাই সোনার মদিনাত নবীর রওজাত সালাম দিলে নবীর রওজাত সালাম দিলে মনত শান্তি পাইতা
মাশাআল্লাহ, চমৎকার এক কালাম। যদিও বা চট্টগ্রামের ভাষায়, তারপরেও অনেক ভালোবাসা এই কালামের কথাগুলোর মধ্যে রয়েছে। অর্থাৎ একজন আশিক নিজের মনের কথাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পেশ করছেন যে আমার কাছে টাকা নেই, পয়সা নেই, কীভাবে আমি আসতে পারি? যদি আমি আসতে পারতাম তবে আপনাকে সালাম জানাতাম, যদি আমি আসতে পার মদিনার তারা হতাম, আমি এক ধ্যানে মদিনার দিকে তাকিয়ে থাকতাম। চট্টগ্রামের ভাষায় হইল এক ভালো লাগার মতো কালাম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মাখলুকের ভাষা বুঝেন, চট্টগ্রামের কথাও তো বুঝবেন, অবশ্যই বুঝবেন। এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। উম্মতি যে ভাষাই ডাকুক না কেন, আমার নবী প্রত্যেকের ভাষায় না, আল্লাহ হযরত তো এটাই বলেছেন না? হ্যাঁ,
চায়নাও যায় নবী করিম আলাইহিস সালামের দরবারে, ইংলিশও যায়, বাঙালিও যায়, ভারতীয় যায়, কিন্তু নবী করিম আলাইহিস সালাম হচ্ছেন আরবি।
জি,
হ্যাঁ, সবাই যায়। এমনকি আপনার ইমান তাজা হয়ে যাবে জাকির ভাই, বিড়ালের প্রত্যেক প্রাণীর কথা নবী করিম আলাইহিস সালাম শুধু শুনেন না, শুধু বুঝেন না, শোনেনও বুঝেনও তার সমস্যার সমাধানও
সমাধানও করেন আল্লাহ রাসূল।
এক আশিকের রাসূল হজে গেছিল, তো বিড়ালটিকে মদিনার নিয়ে আসার জন্যে সে একটি খাঁচা নিয়ে আসছে যে আমি যাব আমার দেশে নিয়ে আসবো। ওই বিড়াল দুই তিন দিন ধরে নবী করিম আলাইহিস সালাতুসসালামের দরবারে আরজি কাকুতি মিনতি করছে, ইয়া রাসূলুল্লাহ মদিনা ছুটছে। তো প্রিয় নবী আলাইহিস সালাতুসসালাম ওই ব্যক্তির স্বপ্নে এসে বললেন, তুমি আমার বিড়ালটিকে নিয়ে যাবে।
আল্লাহ আল্লাহ, কেমন
কেমন!
আল্লাহ
বলা হয়েছে না যে ও সমঝতে হ্যাঁ বোলিয়া সবকি, ওই ভরতে হ্যাঁ ঝোলিয়া সব, আও দরবারে মুস্তফা কো চলে খোটে সিক্কে ওই পে চলতে হ্যাঁ। নবী করিম আলাইহিস সালাম সবার কথা বুঝেন, এমনকি সবার যে আরজি কাকুতি মিনতি সেটি শুনেন এবং তার সমস্যার সমাধানও
করে দেন। আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকেও এমনভাবে যেন ডাকতে পারি, এমনভাবে যেন ডাকতে পারি আল্লাহ রসুল যেন আমাদের ডাকে সাড়া দেন, আমাদেরকে তার দরবারের মেহমান গোলামকে যেন ডেকে নেন। দর্শকের কিছু কল আছে, কয়েকটা কল শুনব আমরা আগে, এরপরে আজকের যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম আবারও ফিরবো আলোচনায়। জি, কল শুনিয়ে দিন।
কুমারখালী, মাদানী টেলিভিশন দেখি সব সময়, খুব ভালো লাগে, ফ্যামিলি সবাই দেখে। আমার জন্য একটু দোয়া করো, আমার ছেলে মাদ্রাসার ছাত্র, এবার
অবশ্যই আপনি আসবেন, আপনার সন্তানকে নিয়ে আসবেন। আর এখানে হাজার নয় লক্ষ লক্ষ মানুষের আয়োজন, সেখানে তাহাজ্জুদের পরে লক্ষ লক্ষ মানুষ হাত তুলে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, পাঁচক্ত নামাজের পরে দোয়া করে। আপনি আপনার সন্তানকে নিয়ে আসবেন এবং নিজের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও নিয়ে আসবেন। দোয়া মুমিনের হাতিয়ার, এটা তো আমরা জানি, পেরেশানি আছে থাকবে, আল্লাহ তালার দরবারে দোয়া করতে থাকি, আল্লাহ তালা আসানি দান করবে, অবশ্যই দোয়া কবুল হয়। মানুষ যেখানে জামাতের সাথে দোয়া করে, অর্থাৎ একত্রিত হয়ে যে দোয়াগুলো করা হয়, আল্লাহ তালা এই দোয়া কবুল করেন।
বরকত হচ্ছে তোমাদের বড়দের সাথে, আমরা তো সবাই আর বড় না, যখন এজিতিমা যেখানে হবে অনেক আল্লাহওয়ালারও
আল্লাহওয়ালারা
জানি না কার দোয়ার আমিনের উসিলায় আমাদের তরি পার হয়ে যাবে।
সেখানে মুসাফির থাকবে, সেখানে মজলুম থাকবে, জানি না কত প্রকারের লোক সেখানে উপস্থিত হবে দোয়া করার জন্য। আপনিও চলে আসেন, কারো না কারো উসিলায় আল্লাহ তালা হয়তো দোয়া কবুল করে নেবেন। পরবর্তী কল দেন।
আমি মোহাম্মদ ফয়সাল রাজশাহী থেকে। মার্শাল্লাহ, অনেক সুন্দর মাদানী স্যারের প্রোগ্রাম হচ্ছে, দেখে অনেক ভালো লাগছে। মার্শাল্লাহ, এত সুন্দর প্রোগ্রাম আমাদেরকে উপহার দেওয়ার জন্য মাদানী স্যারের সকল ইসলামী ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য।
ফয়সাল ভাই, দোয়া করি আপনার জন্য, আল্লাহ আপনাকেও ভালো রাখুক, সুস্থ রাখুক, সবসময় দিনই কাজের সাথেই থাকেন, আল্লাহ তালা দাওয়াত ইসলামের মধ্যে স্থায়িত্ব দান করুক। পরবর্তী কল দেন।
আমার নাম মোহাম্মদ কেনুনিয়া, আমরা অনুষ্ঠান দেখতেছি, আপনাদের অনুষ্ঠানে খুবই ভালো লাগে আমাদের, এই জন্য এই চ্যানেলটা শুধু দেখি আর কি। আমার কাছে নাকি
ভালো লাগার মতো একটি চ্যানেল, আল্লাহ তালার দয়ায় ধর্মীয় আলোচনা হয় এখানে, প্রত্যেকটা গুনাহের কাজ থেকে পবিত্র রাখা হয় এই চ্যানেলকে। আপনি নিজেও দেখবেন, অপরকেও দাওয়াত দিবেন মাদানী চ্যানেল দেখার জন্য। আল্লাহ তালা মিলেমিশে দিনের এই খেদমত করার সেই তৌফিক দান করুক। মাহে রমজানে যেভাবে আপনারা মাদানী চ্যানেলকে দান অনুদান দিয়েছেন, আপনার চা জাকাত ফেতরার টাকা দিয়েছেন, মাহে রমজানের পরেও আমরা যারা মাদানী চ্যানেলকে মাসিক ডোনেশন করি বা এককালীন ডোনেশন করি, আমরা যেন মাহে রমজানের পরে এটা ধারাবাহিকভাবে বজায় রাখি, ধরে রাখি, নিজের দান অনুদান যেন মাদানী চ্যানেলের বিকাশ নাম্বারে কল দিয়ে, কল সেন্টারে কল দিয়ে, এরপরে যেন যেটা আপনি মাসিক প্রতি মাসে যেই অনুদানটা মাদানী চ্যানেলকে দেন এটা তো কন্টিনিউ পাঠাতেই থাকবেন। যারা এককালীন দেন আপনারাও পাঠাবেন, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক তাআলা। তারিফ মাদানী ভাই, দর্শকের কলও শুনলাম, কালামও শুনলাম, যে বিষয় নিয়েছে বিষয় নিয়ে কিছু কথা যদি অন্ধকার।
মাশাআল্লাহ, আপনি বলেছিলেন যারা আল্লাহওয়ালা হবেন
জি
তাদের জন্য কবর কেমন হবে, তো ইনশাআল্লাহ সেই সম্পর্কে আলোচনা শুনবো। হযরতে সাইয়েদনা আবুল হাজ্জাজ সোমালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী রহমত শফি উম্মত তাজদারে রিসালত শাহনশাহে নবুয়ত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন মৃত ব্যক্তিকে কবরে শায়িত করা হয় তখন কবর তাকে সম্বোধন করে বলে, হে মানুষ, তোমার ধ্বংস হোক, তুমি কেন আমাকে ভুলে গিয়েছিলে?
আল্লাহ,
তোমার কি এতটুকুও জানা ছিল না যে আমি ফিতনার ঘর, অতি অন্ধকারের ঘর? অতঃপর তুমি কিসের ভিত্তিতে আমার উপর দিয়ে সদম্ভে চলাফেরা করেছিলে? যদি সে মৃত ব্যক্তি নেককার বান্দা হয়, আল্লাহওয়ালা হয়, গুনাহ থেকে বাঁচে, নেকি করে, তখন এক গায়েবী আওয়াজ, অদৃশ্যের আওয়াজ কবরকে সম্বোধন করে বলে, হে কবর, তোমার মধ্যে শায়িত ব্যক্তি যদি সৎ কাজের আদেশদাতা হয় এবং মন্দ কাজ থেকে বিরতকারী হয়, আমরুন বিল মারুফ ওয়া নাহিয়ুন আনিল মুনকার হয়, তাহলে তার সাথে তুমি কিরূপ আচরণ করবে? কবর বলে, প্রিয় দর্শক খুবই মনোযোগ দিয়ে শোনেন, উত্তরে কবর বলে, যদি তাই হয় সে যদি আমরুন বিল মারুফ ও নাহিউন আনিল মুনকার করে, নেকির কাজ নেক কাজের আদেশ দেয়, ভালো কাজ করে আর অসৎ কাজ থেকে গুনাহের কাজ থেকে বাধা প্রদান করে, যদি এরকমই হয় তবে আমি তার জন্য মনোমুগ্ধকর বাগানে পরিণত হব। অতপর সে ব্যক্তির শরীর নূরের শরীরে পরিণত হয়ে যায় এবং তার রূহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দিকে উড়ে যায়।
সুবহানাল্লাহ।
তো দেখুন জাকির ভাই, এখানে নেককার বান্দাদের সুসংবাদ দেয়া হয়েছে যে যারা নেকির কাজ করবে দুনিয়াতে থেকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কেমন অপূর্ব দয়া যে তার শরীরকে নূরের শরীরে পরিণত করে দেওয়া হবে। শুধু তাই নয়, কবর তার জন্য মনোমুগ্ধকর বাগান হয়ে যাবে। আর আমরা যখন এই বাগানে যাই আমাদের কেমন লাগে? হ্যাঁ, চারিদিক থেকে বাগান আপনার ফুলের সুবাস আমরা নেই, আমাদের যে অবস্থা খুবই ভালো হয়ে যায়। আর যে কবরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মনোমুগ্ধকর বাগান করবেন, তো তার সাথে তো দুনিয়ার বাগানের তুলনাই নেই না,
এটা তো হাদিসের পাকের মধ্যে এসেছে,
কোনো তুলনাই নেই। এটি মনে রাখবেন যে জান্নাতের বলা হয় জাকির ভাই এরকম এরকম নিয়ামত, কোরআনে পাকে আঙ্গুরের আলোচনা এসেছে, হ্যাঁ আপনার ডালিমের আলোচনা এসেছে। তো আমরা ডালিম খেয়েছি, আমরা আঙ্গুরের টেস্ট জানি যে কীরকম, তো এর সাথে তুলনা দেওয়া হয়েছে যে জান্নাতি ফল এরকম এরকম হবে, কিন্তু জান্নাতি ফলের স্বাদ আর দুনিয়ার ফলের স্বাদের সাথে কখনো মিল থাকবে না। এখানে আমরা যত বেশি খাবো আমাদের স্বাদ কমে যাবে,
আমরা যখন ওই জিনিসের প্রতি আমাদের তৃপ্তি নষ্ট হয়ে যায়,
কমে যাবে। যে যত পছন্দের জিনিস আপনার হোক না কেন, আপনি বিরিয়ানি খেতে পছন্দ করেন, আপনি কাবাব, হ্যাঁ আপনি পরোটা দিয়ে বেশি পছন্দ করেন, যখন আমরা ফার্স্টে খাবার শুরু করি খুব টেস্ট লাগে, আস্তে 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 আমাদের স্বাদ কমে যায়, এমনকি যখন আমাদের পেট ভর্তি হয়ে যায় আর আমাদের
যতই স্বাদ থাকুক না কেন আর
খেতে পারি না, আমাদের ভালো লাগে না। কিন্তু জান্নাতি ফল, জান্নাতি নাজ নেয়ামত, জান্নাতি যে খাবার থাকবে জাকির ভাই, আপনি যত খাবেন স্বাদ আপনার বৃদ্ধি পেতে থাকবে, যত খাবেন আপনি স্বাদ বৃদ্ধি পেতে থাকবে। সূরা রহমানে বলা হয়েছে আমরা ফলের রাজা কি আম, সবাই বেশিরভাগ মেজরিটি আম খেতে আমরা লাইক করি, পছন্দ করি। তো এই আম আমরা বছরে কয়বার পাই?
একবার,
আবার আসতেছে ইনশাআল্লাহ অতি শীঘ্রই আমরা পাবো। তো একবার পাড়ার পর আর আমরা পাই না, কিন্তু সিজন চলে যাওয়ার পর আমরা আম আর খুঁজে পাই না। কিন্তু জাকির ভাই, যখন আমি সূরা রহমানের তাফসির পড়ছিলাম তো সেখানে একটি আয়াত আসছিল যে জান্নাতের যে ফল, জান্নাতের গাছ এভাবে থাকবে, এভাবে, হ্যাঁ এভাবে থাকবে। অর্থাৎ আমাদের গ্রামে দেখবেন যে বাড়ি থাকে না, এভাবে থাকে, এভাবে বাড়ি আমাদের থাকে, এখনও আপনি অনেক জায়গায় পাবেন এভাবে বাড়ি থাকে, ছাদ আমাদের এভাবে থাকে। তো এভাবে থাকলে হয় কি, আমরা অনেক সময় দাঁড় হই না, আমাদের মাথা লেগে যায়। তো ঠিক এভাবে আমাদের কি হবে জান্নাতে, আল্লাহ তাবারক ওয়া তাআলা গাছ দিবেন। আপনি যদি আপনার ইচ্ছে জাগে যে আমি দাঁড়িয়ে আমি ফল খাবো, তো দুনিয়াবি ফল আমরা খাওয়ার জন্য আমরা ঢিল মারি যাতে ওই ফলটা আমরা নিয়ে নেই, জান্নাতি ফল আমরা যখন হাত বাড়াবো না, হাত বাড়ালেই, হ্যাঁ আপনি দাঁড়িয়ে আছেন, ওই ফলটি খাবার ইচ্ছে জাগলো আপনার, হাত বাড়াবেন আপনার কাছে সেই ফল চলে আসবে। আচ্ছা, আল্লাহ তাআলার কুদরত দেখেন, পাড়ার সাথে সাথেই ওই জায়গায় আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা আরেকটি ফল কি জন্মায় দিবেন। আচ্ছা, এখন আপনি বসে আছেন, এখন আপনার ইচ্ছে জাগলো যে এই ফলের আমি কি করব, আমি এই গাছের ফল ভক্ষণ করব। তো ওই আপনার গাছ তো এভাবে নেই, গাছ হচ্ছে এভাবে, আপনি বসে বসেও ওই ফলটি পাড়তে পারবেন।
অনেক হাদিসে পাকের মধ্যে এসেছে না কি, যদি জান্নাতি লোকের ইচ্ছা হয় যে আমি এই ফলটা খাবো, মন আসবে
জি জি
যে আমি ফলটা খাবো, অটোমেটিকলি আল্লাহ তাআলার দয়ায় সেই ফল খাবারের উপযুক্ত হয় তার সামনে চলে আসবে। আবার আকাশে পাখি উড়ে যাবে,
আল্লাহ
সে যদি ইচ্ছা করে যে পাখিটা যদি আমি খেতে পারতাম,
ভুনা খেতে
চাই, ভুনা হয় তার সামনে চলে আসবে। তো ছিল জান্নাতের নাজ নিয়ামতের কথা, অন্ধকার কবর, আপনি যেটা বললেন না একটু আগে আলোকিত কবর নিয়ে, এমনও বান্দাদের ব্যাপারে হাদিসে মোবারকের মধ্যে আলোচনা এসেছে যে সে অন্ধকার কবরের আঁচও পাবে না, মানে কবরের অন্ধকার বা আজাব এসবের কিছুই তার কাছে আসবে না, কেননা সে আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা ছিল, এবং সে আল্লাহ তাআলার পছন্দনীয় আমল করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তার মধ্যে আর জান্নাতের মধ্যে একটাই পার্থক্য ছিল, ইন্তেকাল, সে মারা যাবে আর জান্নাতে প্রবেশ করবে। তো ওই সকল ব্যক্তির জন্য অন্ধকার কবর নাই, তার জন্য আলোকিত কবর। অন্ধকার কবর কাদের জন্য? আমরা যারা সেই অন্ধকার কবরের আলোচনা শোনার পরেও দুনিয়াতে আমরা নিজেকে অন্ধকার রেখেছি, তাই না? আমরা দুনিয়াতে সেই অন্ধকার কবরের আলোচনা শুনলাম আর নিজের দুনিয়াটাকে নিজে অন্ধকার বানিয়ে রেখেছি, তাদের জন্য কবরটাও অন্ধকার। আজ আলোচনা করা হয় নামাজের, যে ব্যক্তি নামাজ পড়বে তো সে নূর পাবে, তাই না? এটাই এসেছে না হাদিসে মোবারকের মধ্যে, যে নামাজ পড়বে সে নূর পাবে। আর সেই নূর অর্জনই করলাম না দুনিয়াতে, কবর কীভাবে আলোকিত হবে? আমার বলা হয়েছে দুরুদ শরীফ পুলসিরাত পার করবে, দুরুদ শরীফই পড়লাম না তো অন্ধকার কবর সেটা অন্ধকারই থাকবে, আলোকিত আর কীভাবে হবে? বলা হয়েছে হালাল খাও, হালাল হারাম বক্ষণকারী কখনো তার দোয়া কবুল হয় না, কিন্তু আমরা হারামের লোভ লালসায় ছাড়তে পারি না। আর অন্ধকার কবর আলোকিত কীভাবে হবে? আমার তালিম মাদানি ভাই, ঘর অন্ধকার যদি থাকে, তার আলোকিত করার জন্য বা সে ঘর আলো করার জন্য কোনো না কোনো মাধ্যম তো দরকার। কী কী লাগে? দিনের বেলায় হলে জানালা দরকার,
যে
জানালাও যদি বন্ধ থাকে, আবার সামনে পর্দা লাগানো থাকে, তারপর ঘর আলোকিত হয় না। পর্দা সরাতে হয়, জানালার থাই গ্লাস খুলে দিতে হয়, তারপরে দিনের বেলা কিছু আলোটা তার ঘরের মধ্যে আসে। কোনো না কোনো ব্যবস্থা আপনাকে করতে হবে। যদি রাত হয়, রাত হলে হয়তো বা লাইট অন করতে হবে, কারেন্ট থাকলে কারেন্টের সুইচ অন করতে হবে, কারেন্ট না থাকলে তেলের মাধ্যমে যে লাইটগুলো জ্বালানো হয় এগুলো অন করতে হবে, যে ব্যবস্থা আধুনিক এখন বের হয়েছে। অর্থাৎ ঘর আলোকিত করার জন্য যদি আপনার এত ব্যবস্থা করতে হয়, এত আয়োজন করতে হয়, একটা কোনো মানুষ একটা নতুন বাড়ি করবে, তার বাড়িটা তার ঘরটা হঠাৎ নিজে নিজে আলোকিত হবে না। প্রথমে তো তাকে লাইন নেওয়ার জন্য আবেদন করতে হবে সরকারের কাছে, যে আমি নতুন বাড়ি করছি, আমি লাইন নিতে চাই, আবেদন করলাম। তারপরে এক দুই মাস প্রসেসিংয়ের পরে সেখানে লাইন দেওয়া হবে, মিটার বসানো হবে, এরপরে ক্যাবেল টানা হবে, এরপরে লাইট লাগানো হবে, তারপরে গিয়ে সুইচ দেবে, তারপর ঘরটা আলোকিত হবে। কত একটা প্রসেসিংয়ে সে আসলো না। আর কবরটা যেটা মাটির নিচে, কোনো ক্যাবেল নেই, কোনো তার টানা নেই, আবেদন করা নাই, কিন্তু আল্লাহ তাআলা সব শিখিয়ে দিয়েছেন যে তুমি যদি তোমার কবরের ঘরটাকে আলোকিত করতে চাও, যেমনি দুনিয়ার প্রসেসিং, কিছু একটা প্রসেসিং আমিও তোমাকে দিলাম, বান্দাই প্রসেসিং করেই কবরে আসো, তোমার কবরটা আমিও আলোকিত করে দেবো। আর সেই প্রসেসিংটা কি আল্লাহ তাআলা দিয়েছেন? পাঁচ ওয়াক্ত নামাজ, আল্লাহর হুকুমগুলো পালন করা, শরীয়তের আহকামগুলো মেনে চলা, আল্লাহর রসুলকে মানা, আল্লাহ রসুল সুন্নতের উপর আমল করা, সত্য বলা, হালাল খাওয়া, পর্দা করা, এবং সকল প্রকারের গুনাহের কাছ থেকে নিজেকে বাঁচানো। আল্লাহ একটা প্রসেসিং দিয়ে দিলেন, এই প্রসেসিংয়ে যদি তুমি আসো তবে তোমার কবরটা আলোকিত হবে। এখন আলোকিত করতে চাই কিন্তু প্রসেসিং মানি না, আলোকিত করতে চাই কিন্তু কারেন্টের জন্য আবেদন, হ্যাঁ, মানুষ আজকে আজকে কত হারামি কাজও করে প্রসেসিং ছাড়াই, চুরি লাইন নিয়ে, চুরি করা লাইন নিয়ে নিজের ঘরকে আলোকিত করছে, তার আলোকিত না আরও নিজের জীবনটাকে অন্ধকার করছেন, যেটা বলতেছিলেন আপনি।
জি, প্রস্তুতি বলছিলাম আপনাকে, আমরা প্রত্যেক জিনিসের প্রস্তুতি নেই। আমির আলী সুন্নাত দামাদ বরকাতুল আলী মাদিনী মুজাকিরায় বললেন যে আমরা এটা সবাই জানি যে আসসালাত ও মিফতাহুল জান্নাহ,
জি,
যে সালাত নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আবার আমরা বিভিন্ন বাসের পেছনেও আমরা লিখে লেখা দেখি যে নামাজ হচ্ছে বেহেশতের চাবি, আমরা সবাই জানি। আবার ওই চাবি আমরা চাইও, কিন্তু ওই চাবির দাঁত যদি বেশি হয়ে যায় তাতেও তালা খুলবে না,
কম হয়ে গেল
তাতেও খুলবে না। তো ঠিক এই চাবিটা ঠিক করার জন্য আমাদের নামাজ কিন্তু ঠিক করতে হবে,
নামাজ ঠিক,
বুঝতে পেরেছেন? আমাদের নামাজ ঠিক হয় না, আমরা বিভিন্ন কোর্স করতে রাজি, আমরা বিভিন্ন কাজ বছর দুই বছর আমরা শিখতে রাজি, কিন্তু আখিরাত যেভাবে সজ্জিত হবে নামাজের ব্যাপারে আমরা জানি, আমরা নামাজ আদায় করি, তো নামাজ এর মাধ্যমে আমাদের আখিরাত সজ্জিত হবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে সকল জিনিসের জন্য আমাদের কাছে সময় রয়েছে, নামাজ শেখার জন্য আমাদের সময়
নেই, থাকে না।
ওই ওই চাবিটি আপনার অ্যাকুরেট করার জন্য আমাদের সময় নেই। আমার প্রিয় ভাই, আমরা যে নামাজ আদায় করি, তো ঠিক যেভাবে চাবি একদানা বেশি হয়ে গেলে আমাদের না ওই তালা খুলবে না, ঠিক তেমনইভাবে আমাদের নামাজে হয়তো বা তিলাওয়াতে কোনো ঘাটতি আছে, নয়তো আপনার মাসালা মাসালের দিক থেকে কোনো ঘাটতি আছে। নামাজে আমাদের কত যে সাজদায় সাউ হচ্ছে, নামাজের ওয়াজিব যতগুলো ছুটছে এগুলো বলার বাহিরে, কিন্তু এগুলো শেখার পেছনে আমাদের ধ্যানই নেই, এগুলো শেখার গুরুত্বই নেই,
আগ্রহ নেই।
জাস্ট আমরা কী করি? নামাজ আদায় করি। তো মনে রাখবেন, নামাজ নামাজ অসৎ কাজ থেকে বারণকারী। হ্যাঁ, কোরআনে বাকের আয়াত
সকল প্রকারের ফাহিশা কাজ থেকে নামাজ হেফাজত,
প্রত্যেক গুনাহের কাজ থেকে বারণকারী হচ্ছে কোন জিনিস?
নামাজ।
এমন কি হচ্ছে, আমি নামাজও আদায় করছি আবার গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছে, এর পেছনে যখন আমরা দেখব না, তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম তো সত্য, এটা মিথ্যা হতে পারে না। আমাদের ঈমান কোরআন হক, হক এবং হক, কোরআন সত্য, কোরআনের একটি হরফও মিথ্যে নেই। তো এমন কি কোন কারণে আমরা নামাজ আদায় করছি আর কোরআনের ওয়াদা যে নামাজ আদায়কারী গুনাহ থেকে বেঁচে থাকবে, গুনাহ থেকে আমরা বাঁচতে পারছি না কেন? যখন আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করব, তখন আমরা দেখতে পারবো যে আমাদের নামাজে ঘাটতি,
রাইট,
আমাদের নামাজ ঠিক মতন আদায় হচ্ছে না।
এই নামাজের, এই নামাজের নামাজ তো মুখের মধ্যে ছুঁড়েও মারা হবে,
জি,
এই নামাজের নামাজ ওই মুখের মধ্যে ছুঁড়ে মারা হবে। আর এই কথাও হাদিসে পাকের মধ্যে এসেছে, যদি আপনি সঠিকভাবে নামাজের আহকাম যা রয়েছে সেই মোতাবেক যদি নামাজ না পড়েন, তবে আপনার নামাজ একটা গাঁঠুরির মধ্যে নিয়ে একটু ভাস করে, এরপরে আপনার মুখের মধ্যে
মেরে দেওয়া হবে,
নিক্ষেপ করা হবে।
সুতরাং আপনার কবরের অন্ধকার দূর করবে নামাজ। তো প্রিয় দর্শকের কাছে আমরা অনুরোধ থাকবে, যারা যেখান থেকে দেখছেন, আমরা প্রত্যেককে আমরা নামাজ শিখতে ব্যস্ত হয়ে যাই, আমরা নামাজ শেখার জন্য ব্যস্ত হয়ে যাই। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামে আমাদের জন্য সুব্যবস্থা করেছে যে সাত দিনের নামাজ শেখানো হয়, ইসলামী ভাইদের জন্য নামাজের আহকাম কিতাব রয়েছে, ইসলামী বোনদের নামাজের কিতাব রয়েছে, আপনারা এগুলো অধ্যয়ন করুন, দেখবেন ইনশাআল্লাহ দুনিয়া আখিরাত সফল কাম হবে। আমরা রাতের অন্ধকারে ভয় পাই, যেহেতু আমাদের টপিক হচ্ছে কবরের অন্ধকার, তো রাতের অন্ধকারে আমরা ভয় পাই, আমরা রাতের বেলায় কালো বিড়াল দেখলে আমরা ভয় পাই, হ্যাঁ কুকুরের আওয়াজ শুনলে আমরা ভয় পাই। তো বলা হয়েছে যে রাতের ঘোর অন্ধকারে যারা ভয় পায়, বিড়ালের মিউ মিউ শব্দ শুনে যারা চমকে ওঠে, কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনে রাস্তা পরিবর্তনকারী, সাপ ও বিচ্ছুর শুধুমাত্র নাম শুনেই যারা থরথর করে কেঁপে ওঠে, দূর থেকে প্রজ্বলিত আগুন দেখে ভীত সন্ত্রস্তকারী, বরং শুধুমাত্র আগুনের ধোঁয়া দেখেও যারা অস্থির হয়ে যায়, তাদের জন্য চিন্তার বিষয় যে হযরতে সাইয়েদুনা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি শাফেঈ রাহমাতুল্লাহি তাআলা শরহু সুদুর নামক কিতাবে উল্লেখ করেন, যারা গুনাহ করে, শুনুন, যখন মানুষ কবরে প্রবেশ করে তখন তাকে ভীতি প্রদর্শন করার জন্য ওই সব বস্তু তার কবরে চলে আসে যেগুলোকে সে দুনিয়াতে ভয় করত, অথচ আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাল্লা শানহুকে ভয় করত না। দেখুন, আল্লাহ পাককে ভয় করা এটি হচ্ছে মেন, যার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় চলে আসবে না, তার অন্তর থেকে দুনিয়ার ভয় আল্লাহ তাআলা দূর করে দেবে, সে কাউকে ভয় পাবে না যার অন্তরে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়।
আল্লাহর ভয় না থাকলে সে অন্তরটা তো একদম, তাই না, কি আছে আর এই অন্তরের মধ্যে? আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, আমরা তালিব মাদানী ভাইয়ের থেকে চমৎকার কিছু কথা শুনছি, শেষ কিছু কথা শুনবো। এর আগে কেবলা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়ার একটি মানকাবাত শুনি, দর্শক আমরা এরপরে শেষ কিছু আলোচনা শুনে অনুষ্ঠান থেকে আমরা বিদায় নিব। আল্লাহ আছে ইনশাআল্লাহ তাআলা যে আমাদেরকে মানকাবাত শুনিয়ে দেন আমির আহলে সুন্নাত।
মোর প্রাণ মোর জান তার তরে সব কুরবান, মুর্শিদ মোর প্রাণ মোর জান তার তরে সব কুরবান, মুর্শিদ মোর প্রাণ মোর জান তার তরে সব কুরবান, মুর্শিদ শুকরিয়া তার তোমার, শুকরিয়া তার তোমার, মুর্শিদ শুকরিয়া তার তোমার, শুকরিয়া ঋণ কখন শোধ হবে না মুর্শিদে আত্মার তোমার, সারা জীবন থাকব কৃতজ্ঞ মুর্শিদে আত্মার তোমার, মুর্শিদে আত্মার তোমার, মুর্শিদ প্রশ্ন মুর্শিদ প্রশ্ন আল্লাহ রসুলের হক পথ, আল্লাহ রসুলের হক পথ, আল্লাহ রসুলের হক পথ আত্মার দেখিয়েছেন, আত্মার দেখিয়ে
খুশি
প্রশ্ন করো না আমায় আত্মার কি দিয়ে
খুশি
প্রশ্ন করো না আমায় আত্মার কি দিয়ে
খুশি
শুকরিয়া আর তোমার শুকরিয়া আর তোমার শুকরিয়া আর তোমার শুকরিয়া আর তোমার
মদনী চ্যানেল চলছে দিনের প্রসার ঘটছে ছোট বড় সকলের পছন্দের এই চ্যানেল এমন সুন্দর তহফা এমন সুন্দর তহফা এমন সুন্দর তহফা আত্মার মুদের দিয়েছেন
আত্মার মুদের দিয়েছেন
মুর্শিদ
প্রশ্ন করো না আমায় আত্মার কি দিয়ে
মুর্শিদ
প্রশ্ন করো না আমায় আত্মার কি দিয়ে
মুর্শিদ
শুকরিয়া আর তোমার শুকরিয়া আর তোমার শুকরিয়া আর তোমার শুকরিয়া আর তোমার মোর প্রাণ মোর জান তার তরে সব কুরবান
মুর্শিদ
মোর প্রাণ মোর জান তার তরে সব কুরবান
প্রিয় নবীর মোহাব্বত সাহাবীদের মোহাব্বত আহলে বাইতের প্রতি ভালোবাসা শিখালেন মসলাকে আলা হযরত মসলাকে আলা হযরত মসলাকে আলা হযরত আত্মার মুদের দিয়েছেন
মুর্শিদ
প্রশ্ন করো না আমায় আত্মার কি দিয়ে
মুর্শিদ
প্রশ্ন করো না আমায় আত্মার কি দিয়ে
মুর্শিদ
শুকরিয়া আর তোমার শুকরিয়া আর তোমার
মুর্শিদ
শুকরিয়া আর তোমার শুকরিয়া আর তোমার মোর প্রাণ মোর জান তরে সব কুরবান
মুর্শিদ
মোর প্রাণ মোর জান তার তরে সব কুরবান
মজলু মের সহায়তা অসহায়ের পাশে থাকা তাদের সাহায্য করা সর্বদা মিশন আমাদের খেদমতের উৎসাহ খেদমতের উৎসাহ খেদমতের উৎসাহ আত্মার মোদের দিয়েছেন
মুর্শিদ
প্রশ্ন করো না আমায় আত্মার কি দিয়ে
মুর্শিদ
প্রশ্ন করো না আমায় আত্মার কি দিয়ে
মুর্শিদ
শুকরিয়া আর তোমার শুকরিয়া আর তোমার
মুর্শিদ
শুকরিয়া আর তোমার শুকরিয়া আর তোমার মোর প্রাণ মোর জান তার তরে সব কুরবান
মুর্শিদ
মোর প্রাণ মোর জান তার তরে সব কুরবান জাযাকাল্লাহ প্রিয় মুর্শিদ জাযাকাল্লাহ প্রিয় মুর্শিদ জাযাকাল্লাহ 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 প্রিয় মুর্শিদ
সারা দুনিয়ায় চলছে প্রশংসার আলোচনা কি সুন্দর এই জামিয়া আর সকল দিনী বিভাগ অপূর্ব দারুল ইফতা অপূর্ব দারুল ইফতা অপূর্ব দারুল ইফতা আত্মার মুদের দিয়েছেন
আত্মার মুদের দিয়েছেন
মুর্শিদ খুশি
প্রশ্ন প্রণাম
খুশি
প্রশ্ন প্রণাম
খুশি
রেখো
সালামত খোদা আতার কি তুমি সদা ইলিম ও আমল দ্বারা বাঁচালেন তিনি আমাদের ইসলামের সঠিক দিশা ইসলামের সঠিক দিশা ইসলামের সঠিক দিশা আত্মার মোদের দিয়েছেন
প্রশ্ন প্রশ্ন
মাশাআল্লাহ, চমৎকার এক মনকাবাত আমরা শুনলাম আমাদের জুনাইদ ভাই, এরপরে ইমরান মাদানী, আর ইমরান মাদানীর পাশাপাশি আরও আছেন ইব্রাহিম ভাই, তিন নাতখা মিলে একটি মনকাবাত স্টুডিও রেকর্ডিং করেছেন, চমৎকার হয়েছে এবং এই মনকাবাতের খুব ভালো ফিডব্যাকও পেয়েছি আমরা আপনাদের পক্ষ থেকে। আল্লাহ তাবারক ও তাআলা কেবল শাইখে তরিকাত আমির আহলে সুন্নাহ হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিক, যিনি আমাদেরকে অন্ধকার কবর আলোকিত করার পন্থা দিয়েছেন, যিনি আমাদেরকে এই মন মানসিকতা দিয়েছেন যে দুনিয়াতে আমল করে কবরকে আলোকিত করেই তারপরে যেতে হবে, এই চিন্তাধারা যিনি দিয়েছেন তিনি হলেন এই আমির আহলে সুন্নাহ। আর এই চিন্তাভাবনা কীভাবে দিয়েছেন, নেক আমল রিসালার মাধ্যমে, নেক আমল রিসালা আমাদেরকে ধরিয়ে দিয়েছেন, হাতে দিয়েছেন যে 72টি প্রশ্ন আছে, প্রশ্নগুলো তোমরা প্রতিদিন পড়ো, এই বই এই রিসালা এই 72টি প্রশ্ন তোমাকে বলে দিবে তুমি কোন কাজ করবে আর কীভাবে তোমার কবর আলোকিত হবে। আর এটা হলো আমলের হিসাব নিকাশ করা, পর্যবেক্ষণ করা নিজ আমলের প্রতিদিন। তো আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে প্রতিদিন নেক আমল রিসালার উপর আমল করা এবং নিজের আমলের পর্যবেক্ষণ করা, দুনিয়াতে থেকেই নিজের কবর আলোকিত করার মতো আমল যেন আমরা করে যেতে পারি সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। শেষ কিছু কথা তার ইব্বাহি থেকে আমরা শুনে অনুষ্ঠান থেকে বিদায় নিব।
জি, আসলে যারা বেনামাজি, শরীয়ত সম্মত কারণ ব্যতীত রমজান মাসের রোজা কাজাকারী, সিনেমা নাটকের দর্শকবৃন্দ, গান বাজনা শ্রবণকারী, পিতা মাতার মনে কষ্ট দানকারী, দাড়ি মুন্ডনকারী বা এক মুষ্টি থেকে ছোটকারী এবং বিভিন্ন রকম পাপ কার্যে লিপ্ত ব্যক্তিদের জন্য চিন্তার বিষয় হলো এটা যে ইমাম গাজালি রহমতুল্লাহ তাআলা তিনি বর্ণনা করেন, যখন গুনাহগার ব্যক্তিকে কবরে রাখা হয় এবং তার উপর বিভিন্ন ধরনের কবরের আজাব শুরু হয়ে যায়, তখন তার পার্শ্ববর্তী মৃতরা তাকে ডাক দিয়ে বলে, হে নিজের প্রতিবেশী ও ভাইদের পর দুনিয়াতে অবস্থানকারী ব্যক্তি, আমাদের অবস্থা তোমার জন্য কি শিক্ষণীয় ছিল না?
আল্লাহ,
আমরা যে তোমার পূর্বে দুনিয়া থেকে কবরে এসেছিলাম তা কি তুমি কখনো চিন্তা ভাবনা করে দেখোনি? মৃত্যুর পর আমাদের আমল যে বন্ধ হয়ে গিয়েছিল তা কি তুমি দেখোনি? তোমার তো সুযোগ ছিল, তবে তুমি ওই সমস্ত নেক আমল কেন করোনি যা তোমার ভাইরা করে আসতে পারেনি? কবরের চারদিক তাকে চিৎকার করে বলে, হে দুনিয়ার চাকচিক্যে ধোকাপ্রাপ্ত ব্যক্তি, তুমি এদের থেকে কেন উপদেশ গ্রহণ করোনি? যারা তোমার পূর্বে কবরস্থ হয়েছে এবং তাদেরকেও দুনিয়া ধোকায় ফেলেছিল। প্রিয় দর্শক, দেখুন আমরা যখন কারো মৃত ব্যক্তির লাশ নিয়ে যাই না, তো এক কবি কতনা সুন্দর বলেছেন যে জানাজা আগে বড়কে ইয়ে কহ রাহা হ্যায় এ জাহান ওয়ালো মেরে পিছে চলে আও তোমহারা রহনুমা মেয়ে হুঁ। জানাজা আগে থাকে, আমরা সবাই পেছনে থাকি, তো জানাজা আগে আগে জানাজা বলছে যে হে যা হে জগৎবাসীরা আমার পিছনে চলে আসো, তোমার পথ প্রদর্শক হচ্ছি আমি,
যেভাবে আমি আগে আগে যাচ্ছি তোমরা আমার পিছনে পিছনে আসবে।
জি জি,
কিছু শেখার আমার থেকে তোমরা শিখে নাও।
জি,
যেভাবে আজ আমি খালি হাতে চলে গেলাম তোমাদের সামনে থেকে, তেমনি ভাবে একদিন খালি হাতে তোমরাও আমার পিছনে পিছনে
চলে আসবে। জি, তো জানাজা আমাদেরকে বলছে আজকে যেভাবে আমাকে দাফন করছো না, তোমাকেও দাফন করা হবে,
কেউ না কেউ তোমাকেও কাঁধে নিয়ে আসবে,
আমাকে গোসল দিচ্ছ তোমাকেও দেয়া হবে, আমাকে দাফন করছো তোমাকে দেয়া হবে, আগে থেকে প্রস্তুতি নিয়ে নাও।
আমি যে ভুলটা করছি, আমি যে ভুলটা করছি সেই ভুলটা তোমরা করিও না, আমরা আমার থেকে তোমরা শিক্ষা নাও, আমি কিছুই নিয়ে আসতে পারলাম না দুনিয়া থেকে, তবে তোমরা যেন এমনটা না করো, এই ভুলটা যেন তোমরা না করো, তোমরা আমার পিছনে আসবে, আমার পরে আসবে, তবে তোমরা অর্জন করে আসো, তোমরা কিছু নিয়ে আসো। আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে, আমরা দুনিয়াতে যাই কিছু করি কেন করি না কেন, আর যত বড়ই হই না কেন, যত শক্তিশালী হই না কেন, যত টাকার মালিকই হই না কেন, যত সম্মানিত হই না কেন, এটা নিজ জায়গাতে থেকে যাবে। যদি কবর অন্ধকার হয়ে যায়, আপনার দুনিয়াতে টাকাওয়ালা, দুনিয়াতে সম্মান, দুনিয়াতে শক্তিশালী কোনো কাজে আসবে না যদি অন্ধকার কবর আপনার নসিব হয়ে যায়। তো ওই অন্ধকার কবর থেকে বাঁচার জন্য, অন্ধকার কবরকে আলোকিত করার জন্য আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে যে হুকুম হাকামগুলো নাজিল হয়েছে, এগুলো আমাদেরকে সঠিকভাবে
আলোকিত করার জন্য একটি ছবি আমরা কার অনুসরণ করব। কোরআন আমাদের বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহর অনুসরণই উত্তম
উত্তম।
তো প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম আহকাম মেনে আমরা যদি কবরে যাই, রাসূল যারা যারা আমরা পুরুষ রাসূলুল্লাহকে ভালোবেসে আমরা যদি দাড়ি শরীফ রেখে নেই, আর আমার ইসলামী বোনরা যারা যারা শুনছেন বেপর্দা হওয়া থেকে নিজেকে বাঁচিয়ে বোরখাধারী যদি হয়ে যান, তাহলে এই নেক আমল করে রাসূলুল্লাহর অনুসরণ করে যখন আমরা কবরে যাব, তখন বলা হয় না যে তখন জিজ্ঞেস করা হবে যে মা দিনুকা মান রাব্বুকা, যেমন যারা যারা পরীক্ষার্থী কী করবে না করবে, হ্যাঁ সারা রাত পড়াশোনা করবে, অথচ জানা নেই যে এটা পরীক্ষায় আসবে
আসবে।
কিন্তু কবরে যে তিনটি প্রশ্ন আমরা সবাই
জানি
আসবে, কিন্তু মনে রাখবেন এই প্রশ্নগুলো তারাই বলতে পারবে যারা রাসূলুল্লাহকে অনুসরণ করেছে। যখন রাসূলুল্লাহকে অনুসরণ করে আমরা যাব, তখন ওই উম্মতি যখন জিজ্ঞেস করা হবে মান রাব্বুকা, সে বলবে রাব্বিয়াল লা, যখন জিজ্ঞেস করা হবে মা দিনুকা, সে বলবে দিনি আল ইসলাম। আর যখন রাসূলুল্লাহর চেহারা দেখিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখিয়ে জিজ্ঞেস করা হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, হ্যাঁ যে এই ব্যক্তির প্রতি, এই এই সুন্দর চেহারা বিশিষ্ট ব্যক্তির ব্যাপারে তুমি কি বলতে,
ধারণা ছিল।
তখন ওই আশিকে রাসূল যারা যারা আশিকানে রাসূল যারা যারা রাসূলুল্লাহর অনুসরণ করেছে তারা দেখে বলে দেবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যখন এই উত্তরটাই কেউ দিতে পারবে, আল্লাহ চায় তার জন্য কবরটা আলোকিত হয়ে যাবে আর রসুলের নূরে নূরান্বিত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আলোকিত কবর দান করুক, কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দিক, আল্লাহ তাআলা পুল সিরাত বিদ্যুতের গতিতে পার হওয়ার তৌফিক দিক, আল্লাহ তাআলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবেশী আল্লাহ আমাদেরকে বানিয়ে দিক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আগামী পর্বগুলোতে আবারও নতুন কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব, ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।